আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় প্রিয় মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাদের মাতাগণ নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সাহাবাদের মাতাগণ অনুষ্ঠানে এক একজন সাহাবি এবং তাদের মাদের জীবনী নিয়ে আলোচনা করে থাকি। আমরা বিগত পর্বে হযরত সাইয়েদুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের যে গৌরবোজ্জ্বল অধ্যায় ছিল, তা থেকে কিছু কিছু দিক নির্দেশনা আমরা নিয়েছি, কিছু কিছু বিষয় আপনাদের সামনে আরজ করেছি। আমরা এই এপিসোডে এর বিস্তারিত বা যতটুকু শেষ করা যায় আমরা জানার চেষ্টা করব। মাদানী জীবন থেকে শুরু করে ওনার ওফাত পর্যন্ত এই যে সময়টা, ওনার সংসার সন্তান আদি এই সব কিছু আমরা স্বল্প পরিসরে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে এই সম্পর্কে একটি চমৎকার হাদিসে কারিমা শ্রবণ করি। রহমতে দুয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে। আল্লাহু আকবার। আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেল দর্শকবৃন্দ, মায়েরা গড়ে জাতি, এই একটা কথা আছে যে মায়েরা জাতি তৈরি করে, হ্যাঁ, জাতি গঠন করে। আর একজন সাহাবিয়ারা অর্থাৎ সাহাবাদের মাতাগণ গড়েছেন ইতিহাস, যে ইতিহাসের চর্চা আজ হচ্ছে কালও হবে, কেয়ামত অবধি হবে, কেমন ইতিহাস ওনারা রচিত করেছেন। আজ আমরা এমন একজন মহিয়সী নারী সম্পর্কে জানব যিনি তার সন্তানদেরকে বানিয়েছেন জান্নাতের পথিক, আল্লাহ তাআলার সন্তুষ্টির পাথেয় দিয়ে। তো এমন একজন মহিয়সী নারীর আলোচনা আজকেও আমরা করবো এই এপিসোডে, কারণ বিগত এপিসোডে আমরা এটাকে কমপ্লিট করতে পারিনি। গত এপিসোডে আমরা ওনাদের হিজরত এবং মাদানী জীবনের সূচনা লগ্ন পর্যন্ত ছিলাম। তো আজকে আমরা জানবো এই মহিয়সী নারীর সন্তান সন্তানাদি সম্পর্কে। হযরত সাইয়েদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার পাঁচজন ছেলে সন্তান ছিল এবং তিনজন বিভিন্ন রয়াতে এসেছে, তিনজন কন্যা সন্তান ছিল। তো আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনবার বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার খবর আমরা পেয়েছি ইতিহাসে, বিভিন্ন কিতাবে আমরা এই পেয়েছি যে প্রথম বিয়ে হয়েছিল হযরত সাইয়েদুনা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দ্বিতীয় বিয়ে হয়েছিল সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তৃতীয় বিয়ে হয়েছিল শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের সাথে। তো এই যে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়া, ঠিকই এমনিতে এমনিতে হয়ে গিয়েছেন, এমন এক মহিয়সী নারী তিনি ছিলেন যে উনি নিজের স্বামী, প্রথম স্বামীর ইন্তেকালের সংবাদকে শুনে সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, ওই প্রিয়তম ব্যক্তির বিচ্ছেদকে সহ্য করেছেন যার সঙ্গে দীর্ঘ 14 বছর হাবশায় হিজরতকালীন অবস্থায় কাটিয়েছেন, তার বিচ্ছেদ সহ্য করেছেন। পরবর্তী সময়ে দ্বিতীয় বিয়ে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, তার বিচ্ছেদ উনি সহ্য করেছেন। পরবর্তী সময়ে আলিউল মুর্তাদা শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের সঙ্গেও কি উনি বিবাহের বন্ধনে আবদ্ধ হয়। এই বিচ্ছেদগুলোর মধ্যে সবচাইতে হৃদয় বিদারক বিচ্ছেদ ছিল আমার আপনার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচ্ছেদ, কারণ উনি আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময়ও ছিলেন, যারা যত কষ্ট পেয়েছেন। কিতাবে এসেছে যে হযরত সাইয়েদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট পেয়েছেন, আর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা শাহজাদী। তো আমরা গত পর্বে মদিনা শরীফের দিকে ধাবিত হয়েছিল কাফেলা, এর পর্যন্ত এসেছিলাম। তো আমরা মদিনা শরীফ থেকেই শুরু করব। তো আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হ্যাঁ, আমরাও তো আমাদের সংসার চালাচ্ছি, আমাদের সন্তান সন্তানাদিদেরকে লালন পালন করছি, সেটা কীভাবে করছি, কোন কোন পরিস্থিতি আমার আপনার সম্মুখীন হয়েছে, আদৌ কি আমি খবর পেয়েছি যে আমার স্বামী ইন্তিকাল করেছে, আদৌ কি আমি খবর পেয়েছি দীন ইসলামের জন্য নিজের সন্তানকে দিয়ে দিতে হবে, নিজের স্বামীকে দিয়ে দিতে হবে, আমার কাছে এরকম মেসেজ আসে না। তারপরেও আমি কতটা বিচলিত হই, তারপরেও আমি দীন ইসলামের পথে চলতে কতটা মায়াদাল্লাহ নিজেকে দূরে রাখছি, আর তারা কিভাবে তা সহ্য করেছেন। তো হিজরত শেষে মদিনা মুনাওয়ারায় ওনাদের পথ যাত্রা শুরু। সবেমাত্র এক বছর হলো মদিনা শরীফে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুশীতল ছায়ায় ওনারা কি নিজেদের জীবনকে পরিচালিত করছেন। অষ্টম হিজরির কথা, সিরিয়ার একটি ছোট্ট শহর মাউতাই সরদার রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনুকে শহীদ করে ফেললো। অষ্টম হিজরিতে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দূত ছিল হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে শহীদ করা হলো। আর এতে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটাই কষ্ট পায়। যিনি দূত ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রকে বিভিন্ন জায়গায় প্রেরণ করতেন। তো এই ঘটনায় রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বাহিনী তৈরি করলেন হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। তিনি হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের প্রতিশোধ গ্রহণার্থে 3,000 সৈন্যের একটি মুজাহিদ দল গঠন করেন। একটি বাহিনী উনি মাউতার দিকে প্রেরণ করলেন যে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন এবং হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে সামিল ছিল। হুজুর একরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় দেওয়ার সময়, ওই মুজাহিদদের বাহিনীদেরকে বিদায় দেওয়ার সময় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই যুদ্ধে যদি যায়েদ শহীদ হয়ে যায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুজাহিদ দলের আমির হবেন, আর যদি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান, তাহলে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থলাভিষিক্ত হবেন। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি এই আদেশ শুনে এই মুজাহিদদের 3,000 সৈন্যের দল, ওই আল্লাহ নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত হযরত সাইয়েদুনা হারিস বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ নেওয়ার জন্য রওনা দিলেন। কিন্তু ওই সময় অমুসলিমদের বাহিনী অনেক মজবুত ছিল এবং পাশাপাশি ওই সময় রোমের বাদশার আগমনও ঘটেছিল, আর ওই সময় এই রোমের বাদশার সাথে অনেক সৈন্য ছিল। তো তারা কী করলো, তারা মিলে ঝিলে তাদের সঙ্গে কী করলো, আতাত করে নিল, একত্রিত হয়ে গেল। কিন্তু এই কথা মুসলমানরা জানতো না, সাহাবিরা জানতেন না, এই কথা মুজাহিদরা জানতেন না যে ওই সময় রোমের বাদশার যে সৈন্যবাহিনী আছে তাও সোহাবিলের সাথে কী করবে, একত্রতা করে নিবে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ঘটনাক্রমে এমন হলো, মুসলমান ছিল 3,000 আর প্রায় 100,000-এরও বেশি অমুসলিম ছিল ওই যুদ্ধে। তো ঘটনা মদিনা মুনাওয়ারা থেকে অনেক দূরের ছিল, ওইখান থেকে যে মদিনা শরীফ থেকে যুদ্ধের সামান নিয়ে ওইখানে যুদ্ধ করবে এরকমও ছিল না। তৎকালীন যুগে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসার যে দূরত্ব ছিল, তো যার কারণে এখন এমন এক অবস্থা হয়েছে, না সাহায্য চাওয়া যাচ্ছে, না সাহায্য পাঠানো যাচ্ছে, না ওই জায়গা থেকে পিছপা দেওয়া যাচ্ছে। লজ্জার ছিল, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান ফরমান ছিল, দ্যাটস ওয়াই সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানগণ দৃঢ় প্রত্যয় নিয়ে 3,000 মুসলমান প্রায় লক্ষাধিকেরও বেশি অমুসলিম কাফিরদের সামনে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে পড়ে আর অমুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ে। পরবর্তী সময়ে এমন অবস্থা হলো যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। যখন হযরত সাইয়েদুনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, তখন ঘটনাক্রমে আল্লাহ নবী রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশক্রমে হযরত সাইয়েদুনা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের লিড দিতে থাকেন। আর এমন অবস্থা ছিল, মুসলমানরা 3,000, অপরদিকে লক্ষাধিকেরও বেশি ছিল অমুসলিম কাফের, পাশাপাশি রোমের বাদশার সৈন্যও ছিল এখানে, আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই 3,000 সৈন্য দলকে নিয়ে, এর মধ্যে তো হযরত সাইয়েদুনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন, আর বাকি সদস্যদেরকে নিয়ে উনি ওই যুদ্ধের ময়দানে অটুট ছিলেন। একের পর এক অমুসলিমদেরকে তাদের জমিন থেকে বাস উৎখাত করতে লাগলেন, তাদেরকে বাস মৃত্যুর কোলে ধাবিত করতে লাগলেন, ইসলামের পতাকাকে সমুন্নত রাখতে লাগলেন, হ্যাঁ সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। কিন্তু ঘটনাক্রমে হযরত সাইয়েদুনা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থা হলো যে শত্রুপক্ষ অমুসলিমরা কাফেররা তার উপর চড়াও হয়, একের পর এক আঘাত সহ্য করতে হয় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এমন অবস্থা হয় যে 10-20 নয়, প্রায় 90 আঘাত তাকে সহ্য করতে হয়, আর এত আঘাত সহ্য করার পরেও হযরত সাইয়েদুনা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাকে এক মুহূর্তের জন্য দূরে রাখেনি, দূরে সরিয়ে দেননি, বাস সমুন্নত অবস্থায় ইসলামের ঝান্ডাকে ধরে রাখে। এক পর্যায়ে তার হাতকে শহীদ করা হয়, অপর হাতে ইসলামের ঝান্ডাকে ধরে রাখে। পরবর্তী সময়ে তার অপর হাতও শহীদ করা হয়, উনি মুখ দিয়ে কামড় দিয়ে ঝান্ডাকে ধরে রাখে। আল্লাহু আকবার! আমাদের অবস্থা, আমরা একটু অল্প স্বল্প কিছু হলেই কি হয়ে যায়, কতটা বিচলিত হয়ে যায়, কতটা ইবাদত থেকে, দীন ইসলাম থেকে মাআযাল্লাহ দূরে চলে যায়। আর একজন সাহাবি, হ্যাঁ, আল্লাহু আকবার! তো পরবর্তী সময়ে যখন এমন অবস্থা হলো যে তার প্রাণ ভোমরা তার মুবারক দেহ থেকে চলে গেল, তখন খবর আসলো যে হযরত সাইয়েদুনা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছেন। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শক্তিশালী হাত এবং দীনে হকের সাচ্চা ঝান্ডাবাহী শহীদ হয়ে গেলেন। ততক্ষণে ঝান্ডা হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে পৌঁছে গেল। তিনিও প্রচণ্ড বাহাদুরির সঙ্গে লড়াই করে শাহাদাত বরণ করলেন। এ সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা হাতে নিলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মুসলমানদেরকে আহ্বান জানিয়ে বললেন, হে দিনের গাজীরা, জান্নাতুল ফিরদাউস তোমাদের জন্য ইন্তেজার করছে এবং যারা পিছু হটবে তাদের জন্য জাহান্নামের আগুন টকবক করছে। সামনে অগ্রসর হও এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। মুসলমানরা এবার পূর্ণ শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ালেন এবং নতুন উৎসাহ উদ্দীপনার সঙ্গে হামলা শুরু করলেন। যুদ্ধ করতে করতে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার 9টি তলোয়ার ভেঙে গেল এবং অবশেষে দীনের গাজীদের অসীম বীরত্ব প্রদর্শনের ফলে নিজেদের থেকে 40 গুণ বেশি শক্তিশালী শত্রুদেরকে পিছু হটাতে বাধ্য করল। শত্রু সৈন্য পিছু হটে যাবার পর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী বাহিনীকে অত্যন্ত মর্যাদার সঙ্গে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আনলেন। আল্লাহু আকবার! সে সময় লড়াইয়ের আগুন প্রচণ্ডভাবে জ্বলছিল। তখন আল্লাহ পাক যুদ্ধের ময়দানের চিত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমুপস্থিত করলেন। তিনি মসজিদে নবীতে উপস্থিত ছিলেন এবং সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানগণকে লড়াইয়ের অবস্থা এমনভাবে বর্ণনা করছিলেন যেন তা তার সামনেই উপস্থিত সংগঠিত হচ্ছে। যখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই বাহুই শহীদ হয়ে গেল এবং তিনি শাহাদাতের অমীয় সুদা পান করে নিলেন, তখন হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুদ্বয় অশ্রুপূর্ণ হয়ে উঠল এবং তিনি বলতে লাগলেন, আমি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে নতুন দুই বাহুসহ উঠতে দেখছি। হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ অনুযায়ী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইয়ার এবং জুল জানাহাইন দুই বাহু বিশিষ্ট উপাধিতে খ্যাতি লাভ করেন। তারপর যখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা হাতে নিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আল্লাহর এক অন্যতম তরবারি ঝান্ডা ধরেছেন। বস্তুত সেদিন থেকেই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাইফুল্লাহ উপাধি স্বীকৃত হয়ে গিয়েছিল, তখনই তিনি সাইফুল্লাহ উপাধিতে বিভূষিত হয়েছিলেন। এই ঘটনার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে গমন করলেন। তিনি সে সময় যাতাই আটা ভাঙা শেষ করে বাচ্চাদের গোসল করিয়ে কাপড় পরিধান করাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখভরাক্রান্ত সুর নিয়ে কণ্ঠে বললেন, জাফরের সন্তানদেরকে আমার নিকট আনো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুদেরকে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনলেন। তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় শিশুদেরকে বুকে তুলে নিলেন এবং তাদের কপালে চুমু দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুশ্চিন্তাগ্রস্ত চেহারা দেখে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে পড়লেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক, আপনি চিন্তাযুক্ত কেন? জাফরের কি কোনো খবর এসেছে? আপনার এই মলিন চেহারায় আমি ভালো থাকতে পারছি না, কোনো খবর আছে কি? তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, হ্যাঁ, জাফর শহীদ হয়ে গিয়েছে। আর এই হৃদয় বিদারক খবর শুনেই হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আর ধরে রাখতে পারলেন না। কে পারবে এই অবস্থায়, যেই স্বামীর সাথে 14 বছর হিজরত করেছেন ভিন্ন এক দেশে, সেই স্বামী আজ এই অবস্থায় শহীদ হয়ে গিয়েছে, সেই বিচ্ছেদ কীভাবে সহ্য করবেন? চিৎকার দিয়ে উঠলেন হযরত সাইয়েদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কান্না শুনে আশেপাশের মহিলারাও চলে আসলেন কী হয়েছে তা জানার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন এবং উম্মুল মুমিনীনদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনদেরকে তার খেয়াল রাখার নির্দেশ দিলেন। এর মধ্যে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন, আর তিনিও তার চাচা জানের বিরহে কাঁদতে লাগলেন। এখানে কয়েকটি বিষয় খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ হয়েছে। রহমতে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নবী শরীফে ছিলেন, আর সেই কত দূরে, হ্যাঁ, মাওতায়, মদিনা শরীফ থেকে অনেক দূর ছিল ওই মাওতা, সেখানে যুদ্ধ সংগঠিত হচ্ছিল। আল্লাহ তাআলা পুরো যুদ্ধের চিত্র রহমতে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে প্রকাশ করে দিলেন, সামনে প্রকাশ করে দিলেন। আর রহমতে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ঘটনা পর্যবেক্ষণ করে বর্ণনা করতে লাগলেন। সাহাবিরা এইভাবে অভিমত প্রকাশ করতে লাগলেন যে রহমতে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হচ্ছে যুদ্ধের ময়দানেই অবস্থান করছেন। তো এই জন্যই তো শায়ের বলেন, আউয়াল ও আখির সব কুছ জানে দেখে ভাই দো করিব গাবে কি খবরে দেনে ওয়ালা আল্লাহ কা ও হাবিব মদনী আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এটা সাহাবাদের আকীদা, আউয়াল ও আখির সব কুছ জানে দেখে বাঈদ ও করিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে হবে সব জানেন, দেখেন স্পষ্ট যা কাছে রয়েছে এবং যা দূরে রয়েছে। কত দূরে যুদ্ধ সংগঠিত হচ্ছিল আর রহমতে দোয়া আলাইহিস সালাম তা পর্যবেক্ষণ করছে। তো এত সুন্দর আকিদা আহলে সুন্নতুল জামাতের আকিদা, তো এত সুন্দর প্রমাণ থাকার পরও, এত সুন্দর ঘটনা থাকার পরও যারা এইসব বিষয়ে আমরা বাট কিন্তু হওয়া এইগুলো বলে থাকি, তাদের একটু ভাবা উচিত যে আমরা কার ব্যাপারে কী বর্ণনা করছি। তো যখন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চরম দুঃখের আর কষ্টের খবর উনি শুনলেন, তখন নিজেকে আর ধরে রাখতে পারলেন না, খুব বিচলিত হয়ে পড়েছেন। নিজের সন্তানদেরকে নিয়ে কীভাবে উনি জীবন পরিচালিত করবেন, বাকি সময়টা উনি কীভাবে কাটাবেন, এই সব কিছুর দুশ্চিন্তা তাকে গ্রাস করতে লাগলো। কিন্তু রহমতে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল ছাড়েননি। তিনি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে নিলেন এবং হযরত সাইয়েদুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মুল মুমিনিন যারা আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণ ছিলেন, তাদেরকে হযরত সাইয়েদুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের দেখভাল করার জন্য নিযুক্ত করলেন। পরবর্তী সময়ে হযরত সাইয়েদুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহের নিকট বিবাহের বন্ধনে আবদ্ধ করালেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহের ওরসে ওনার আরও একজন সন্তান জন্মগ্রহণ করেন, যার নাম ছিল হযরত সাইয়েদুনা মুহাম্মদ বিন আবু বকর। ওনার যে সন্তান জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহের ঘরে ছিলেন, ওরসে ছিলেন, ওনার নামও মোহাম্মদ ছিল, মোহাম্মদ বিন জাফর এবং মোহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো দুই সন্তান নিয়ে উনি ওনার জীবনকে অতিবাহিত করছেন। তো এখানেও কত কষ্ট দুর্দশা, এগুলো তো মানে বিস্তারিত আলোচনা করলে অনেক হয়ে যাবে, আসলে আমরা এই আধা ঘন্টা প্রোগ্রামে 25 মিনিটের প্রোগ্রামে শেষ করতে পারবো না। হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদাতের 6 মাস পর অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধের সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সঙ্গে সম্পাদন করলেন। 2 বছর পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঔরসে হযরত সাইয়েদুনা মুহাম্মদ বিন আবু বকর জন্মগ্রহণ করেন। তো আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের প্রথম স্বামী হযরত সাইয়েদুনা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের একজন সন্তান ছিল মুহাম্মদ বিন জাফর এবং আরেকজন সন্তান মুহাম্মদ বিন আবু বকর। তো এইভাবেই ওনার সংসার চলতেছে চলতেছে, প্রথম স্বামীর বিচ্ছেদ কষ্ট তা তো বুকের মধ্যে আছে। পরবর্তী সময় ১১ হিজরিতে রহমতে দুয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, এই কষ্টটা অনেকাংশে তার দিলে আঘাত আনে, এমন আঘাত আনে যে উনি হাও মাও করে কান্নাকাটি, বিভিন্নভাবে উনি ওনার এই কষ্টের মানে প্রতিচ্ছবিগুলো প্রকাশ করেন। আসলে একজন মানুষ যখন তার প্রিয়জনকে হারিয়ে ফেলে তখন তার আর অতটা ঠিক থাকে না সব কিছু। তো আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সংবাদ পেলেন যে রহমতে দুয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে, তখন উনি অনেক কষ্ট পেয়েছিলেন, অনেক কষ্ট পেয়েছিলেন। এবং সে সময়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি অনেক কাছে এনে নিজের দায়িত্বের মধ্যে নিয়ে এসে অনেক খিদমত করতে থাকেন। তো একটা সময় আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যে পুরো দায়িত্বটা রহমতে দুয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত পূর্বে করেছেনই, পরবর্তী সময়ে হযরত সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দেখভাল ছিল তা উনি অনেক কাছে থেকে করেছেন। আর একটা সময় হযরত সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের সময় ঘনিয়ে আসলো, আর উনি ওসিয়ত করে গেলেন যেন ওনার কাফন দাফন হযরত সাইয়্যিদুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী আলিউল মুর্তাদা শেখ খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিমি করেন, এবং সেটা যেন পরিপূর্ণ পর্দার সাথে করা হয়। আর হযরত সাইয়্যিদুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওই পর্দার সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে আমি হিজরত চলাকালীন অবস্থায় হাফসায় আমি এরকম দেখেছি যে গাছের উপরে হ্যাঁ ভালো করে পর্দা দিয়ে পুরো এলাকাকে ঢেকে দিয়ে এরকমভাবে আর কি গোসল করানো হয়। তো আমি এটা আপনার সামনে উপস্থাপন করি, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে পুরো বিষয়টাকে উপস্থাপন করলেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা পছন্দ করলেন। কিছুদিন পর ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হলো, আর আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফন দাফনের দায়িত্ব নিয়ে খুব নিষ্ঠার সাথে তা সম্পন্ন করেন। পরবর্তী সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় ইন্তিকালের কাছাকাছি সময় চলে আসেন, আর উনিও ওসিয়ত করে যায় যে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাই কি করবেন, আমার কাফন তাফন সম্পন্ন করবেন। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল্লা ওনার এত বড় সৌভাগ্য অর্জন হয় যে নিজের স্বামী এবং ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হ্যাঁ ওনাদের কাফন দাফন উনি নিজ হাতে করতে লাগলেন। এবং পরবর্তী সময় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তখন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলিউল মুর্তাদা শেখ খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিমের বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। তো একদিন এক কৌতুকর ঘটনা ঘটল, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার দুজন সন্তান ছিল, মুহাম্মদ বিন জাফর এবং মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো ওই দুই সন্তানের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি হচ্ছে যে একজন আরেকজনকে আলা ও আফজাল বলছে। হ্যাঁ, যেমন মুহাম্মদ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন কথা কাটাকাটি বাঁধিয়ে বসলেন, আর এর বিষয়বস্তু ছিল যে তাদের দুজনের পিতার মধ্যে কার পিতা উত্তম। তো এই ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই শিশুর এই চিত্তাকর্ষক তর্ক শুনতে লাগলেন এবং হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন যে তুমি এই ঝগড়ার মীমাংসা করে দাও। আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এভাবে বলতে লাগলেন যে আরব যুবকদের মধ্যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি উন্নত চরিত্রের আর কাউকেই আমি পাইনি, এবং বৃদ্ধদের মধ্য থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আর কাউকেই ভালো আমি পাইনি। আর এই কথা শুনে আলিউল মুর্তাদা শেখ খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিম বলতে লাগলেন যে তুমি তো আমার জন্য কিছুই রাখোনি, অর্থাৎ তুমি এত সুন্দরভাবে এই ঝগড়াকে মিটিয়ে দিলে, এই কত এই বাকবিতণ্ডতাকে মিটিয়ে দিলে, তাদের পিতার ব্যাপারে এত সুন্দর কথা তুমি বলে দিলে যে আমার আর কিছু বলার নেই। তা পরবর্তী সময়ে আলিউল মুর্তাদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিম মুচকি হাসতে লাগলেন। তো হযরত সাইয়্যিদাতুনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ওরসে ইয়াহিয়া নামের এক পুত্র জন্মগ্রহণ করেন। আর ৩৮ হিজরিতে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জওয়ান পুত্র মুহাম্মদ বিন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে শহীদ হয়, আর এই খবর তার দিলে অনেক বেশি প্রভাব ফেলে। ৪০ হিজরিতে হযরত আলিউল মুর্তাদা শেখ খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিমও শহীদ হন। তার সামান্য কিছুদিন পরে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরপারের ডাকে সাড়া দিয়ে দিলেন। ইন্তিকালের সময় তিনি চার পুত্র রেখে যায়, আবদুল্লাহ, মুহাম্মদ এবং আউন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ওরসে এবং ইয়াহিয়া হযরত আলী আল মুর্তাদা শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিমের ওরসে ছিলেন। তো এভাবেই মূলত হযরত সাইয়্যাদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে এবং নিজের সন্তানাদিদেরকে কত সুন্দরভাবে দীন ইসলামের পথে পরিচালিত করেছেন। এত জলিল কদর মহিলা সাহাবী ছিলেন যে তিনি প্রায় ষাটটি কমবেশ ষাটটি হাদিস বর্ণনা করেছেন। তিনার জীবনীতে এসেছে তিনি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য যত যত পদক্ষেপ নেওয়ার নিয়েছেন, হিজরত করেছেন, নিজের স্বামীর বিচ্ছেদ সহ্য করেছেন, যখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন এটা করতে হবে তো এটা করেছেন, ওটা করতে হবে তো বাস যখন যা এসেছে তাই কি মেনে নিয়েছেন। আর এভাবে নিজেকে, নিজের জীবনকে, নিজের সংসার সন্তানকে দীনে ইসলামের রাহে বিলিয়ে দিয়েছেন। হযরত সাইয়্যিদুনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেকগুলো গুণ ছিল, এর মধ্যে ঝাড়ফুঁক করার গুণ ছিল। সহি মুসলিমে বর্ণনা এসেছে এরকম যে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সন্তানদেরকে একটু রুগ্ন শুগ্ন দেখলেন তখন ইরশাদ করলেন যে হে আসমা তুমি তোমার সন্তানদেরকে ঝাড়ফুঁক করতে পারো। তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি কালাম পাঠ করলেন যা শিরক মুক্ত ছিল আর তা ফুক দেওয়ার অনুমতি রহমতুল্লাহ আলম সাল্লাল্লাহু আলাইহি প্রদান করেন। এবং ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি এবং আল্লামা ইবনে সাদ রহমতুল্লাহ আলহি বর্ণনা করেন যে হযরত সাইয়্যিদুনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্নের বর্ণনা করার, ব্যাখ্যা করার এক তীক্ষ্ণ জ্ঞান ছিল যার কারণে বিভিন্ন ব্যক্তি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আসতেন এবং তার কাছ থেকে স্বপ্নের তাবির সম্পর্কে জেনে নিতেন। আর এটা অনেক বেশি সঠিক হতো। এজন্য আমাদের প্রিয় সাহাবি হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়শই আমাদের প্রিয় সাহাবিয়া মুহাম্মদ বিন আবু বকর, মুহাম্মদ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয়ের মাতা হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে স্বপ্নের তাবির সম্পর্কে জেনে নিতেন। তো প্রিয় মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের কিছু মূল্যবান, কিছু গুরুত্বপূর্ণ দিক, ওনার জীবনের ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ের এক সংক্ষিপ্ত বিবরণী। এখান থেকে আমরা কী শিখলাম, আমরা এর উপর কতটুকু আমল করার ইচ্ছা পোষণ করলাম, আমাদের জীবনে কতটুকু ঘটেছে। ওনারা তো নিজেদের স্বামী সন্তান সংসারকে বিলিয়ে দিয়েছেন দীন ইসলামের জন্য, আমরা কী করতে পারলাম? আজকে কি আমরা এই সাইয়্যিদাতুনা আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রকে ধারণ করতে পারি না? আমরা কি মুহাম্মদ বিন আবু বকর, মুহাম্মদ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো হতে পারি না? আমরাও তো একজন সন্তান না? আমরা কি করলাম আমাদের মাতার জন্য, মাতা গন্ধের জন্য? আর সাহাবিরা তাদের মাতা গন্ধের জন্য কি করেছেন? তো এটা নিঃসন্দেহে এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাকে আমার মায়ের হক বোঝার জন্য, আমার মায়ের সাথে কি ব্যবহার করতে হবে, কতটুকু শালীনতার সাথে চলতে হবে, একজন মাতা হিসাবে আমাকে আমার সন্তানদেরকে কিভাবে লালন পালন করতে হবে, এটা বাস এখনই হয়তো বোঝার সময়। এই অনুষ্ঠান মূলত আমাকে আপনাকে এটাই শিক্ষা দিচ্ছে। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম, সাহাবিরা যেভাবে জীবনকে পরিচালিত করেছেন আমরাও সেভাবে আমাদের জীবনকে পরিচালিত করার চেষ্টা করব, আমাদের সংসার আমাদের সন্তানদেরকে সেভাবে পরিচালিত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শ্রবণ করেছি এর উপর ভরপুর আমল করার এবং তা অপরের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আসবো আমরা আগামী পর্বে নতুন কিছু বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।